5 ডিসেম্বর 2018 তরজমান কাবিরা রবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহু মের আজিম শান বয়ান মাদ্রাসা জাফর আহমদ উসমানী লক্ষ্মীপুর।
ভাই, কেউ আল্লাহর ওয়াস্তে ছবি তুলবেন না, ভিডিও করবেন না, এগুলো সওয়াবের কাজ না, গুনাহের কাজ। এটা টুপি দাড়িওয়ালারা পাগড়িওয়ালারাও ব্যাপকভাবে করার কারণে এখন মানুষ মনে করে এগুলো সব জান্নাতে যাওয়ার আমল। এটা জান্নাতে যাওয়ার আমল না, এটা জান্নাতে যাওয়ার পথে কাটা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে ছবি টবি কেউ তুলবেন না, শান্তভাবে বসেন। আল্লাহ পাক তৌফিক দিলে কিছু দিনই কথা হবে ইনশাআল্লাহ তাআলা। দিনের মধ্যে থাকার, দিনের মধ্যে চলার চেষ্টা করি ভাই। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين فقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وقال تعالى إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال عليه الصلاة والسلام من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ولم يبجل عالمينا فليس منا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله باك جل جلال وعمن وعال وعمد الشكل كي معاف کرن سمست مسلمان كي معاف کرن সকলকে সিরাতুল মুস্তাকিমের কামিল হেদায়েত দান করেন, জান্নাতুল ফিরদাউসের পথ আল্লাহ আমাদের জন্য সুগম করেন, জাহান্নাম থেকে বাঁচার আল্লাহ তাআলা রাস্তা খুলে দেন, আল্লাহর সন্তুষ্টি আর বন্দিগীওয়ালা জিন্দগি আমাদেরকে এবং সকল মুসলমানকে আল্লাহ পাক দান করেন। আমার ভাইরা, জিন্দগির এই সময় বড় দামি। যদি এই বান্দার জিন্দগি আল্লাহ পাকের বন্দেগি ওয়ালা হয়, এই জিন্দগির আল্লাহ পাক জাল্লা জালাল ও মানবাল জিন্দগি দান করছেন, ফের আমাদেরকে ক্ষমতা দিয়ে দিচ্ছেন, সাথে চাইলে নমরুদ হও, চাইলে তুমি সিদ্দিক হও, হ্যাঁ না, চাইলে কারুন ফিরাউন হও, চাইলে বেলালের মতো ইমানওয়ালা হও, আবুল হাব আবু জাহাল হও, চাইলে আবু হুরায়রা হও, আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু ক্ষমতা দিয়েছেন বান্দাদেরকে। ফেরেশতাদের এরকম ক্ষমতা নাই, ফেরেশতাদের কাজ হলো সিরফ আল্লাহর ইবাদত বন্দেগিতে মশগুল থাকা। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে এমন এক মখলুক সৃষ্টি করতে চাই মানুষ নামের, যাদের জীবনটা হবে আমার নূরের প্রতিবিম্ব, আমার সৌন্দর্যের প্রতিবিম্ব, আমার মর্জি এবং সন্তুষ্টির প্রতিবিম্ব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু সেরকম মানুষ হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। তো কিন্তু এই পৃথিবীতে আসার পরে মানুষ আল্লাহর সঙ্গে সে দেওয়া অঙ্গীকার, করা অঙ্গীকার ভুলে গেছে অনেকেই, অনেকের স্মরণ নাই, স্মরণ করাইলেও মনে থাকে না। আলমে আরওয়াতে রুহের জগতে মহান রব্বুল আলামিন সব রুহদেরকে একত্রিত করে বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তো সবাই চুপচাপ ছিল, কেউ কোনো উত্তর দেয় নাই। এক রুহ প্রথম বলল, নিশ্চয় হে আল্লাহ আপনি আমাদের রব। সাথে সাথে সমস্ত রুহ একসঙ্গে বলে উঠছে, বালা নিশ্চয় আপনি আমাদের রব। সে সর্বপ্রথম যে রুহ আল্লাহ পাকের উত্তর দিছিল সেই রুহ হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহ। ইবনে কুদামা হাম্বলী রহমতুল্লাহ আলাইহি এই কথা লিখছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু ফেরেশতাদের পরও আমাদেরকে বানাইছেন এই কারণে যে ফেরেশতারা খালি ইবাদত করে, আর বান্দাকে এই মানুষকে দুনিয়া টানবে দুনিয়ার দিকে, গুনাহ টানবে গুনার দিকে, নফস টানবে তাম সব খারাপের দিকে, শয়তান ধোকা দিতে থাকবে, এর মধ্যে যুদ্ধ করে এই মানুষ আল্লাহর সন্তুষ্টির পথে থাকবে। এই মানুষকে আল্লাহ পাক ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মর্যাদা দান করবেন। আজ মালায়েক বাহরা দারি ওয়াজ বাহায়েম নিজহাম বুগজার আজ হাজ্জে বাহায়েম কাজ মালায়েক বুগজারি। এই জন্য এক বুজুর্গ বলেন যে, ভাই তুমি পশু হইতে চাইলে পশুর চেয়ে পশু হওয়ারও ক্ষমতা তোমার মধ্যে আছে, আর যদি ফেরেশতার চরিত্র তোমার জীবনে আনতে চাও তো ফেরেশতার মতো নূরওয়ালা জিন্দগি বানানোর ক্ষমতা তোমার মধ্যে আছে। তুমি পশুর মতো জিন্দগি, লাগামহীন জিন্দগি এটা পরিহার করে দাও, নিঃসন্দেহে ফেরেশতার ঊর্ধ্বে আল্লাহ তোমাকে স্থান এবং মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা সেই মর্যাদা আমাদের সকলের জন্য কবুল করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে, হে ঈমানওয়ালা বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে যে আল্লাহ পাকের হুকুমগুলো মানা, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানা, যেখানে আল্লাহ যে হুকুম করছেন সেটা পালন করা, যেখানে নিষেধ করছেন সে নিষিদ্ধ রাস্তা থেকে বিরত থাকা। আমার ভাইয়েরা, আমরা কমজোর জমানার মানুষ, দুর্বল জমানার মানুষ, আমাদের হিম্মত কম, আমাদের দুনিয়ার ব্যস্ততা বেশি, এই অবস্থার মধ্যে ইবাদত বন্দেগী খুব একটা আমরা করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছুই বুঝতেন, শেষ জমানার মুসলমান কেমন হবে, শেষ জমানার মানুষ কেমন হবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন সাহাবীদের সামনে, আমার দিলটা বেচাইন কবে আমার সে ভাইদেরকে দেখব, আমার প্রিয়দেরকে, আমার প্রিয়দেরকে, আমার আদরের পাত্রদেরকে আমি দেখব। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার আহবাব না, আমরা কি আপনার প্রিয় পাত্র না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা আমার সাহাবি। এক শেষ জমানা এইরকম অবস্থা হবে যে যখন এই হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার রাখা যেরকম কঠিন, ঈমানের উপরে চলা তত বেশি কঠিন হবে। ওই শের জমানাতে না দেখেও যারা আমাকে রসুল হিসাবে মানবে, ঈমান আনবে, তারা আমার হাবিব, তারা আমার প্রিয় পাত্র। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তারা আমার আহেব্বা, তাদেরকে দেখার জন্য নাহনু ইলাইহি ওয়া আনা ইলাইহি বিল আশওয়াক, তাদেরকে দেখার জন্য আমার দিলটা পাগল হয়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সেই জমানার মানুষ যখন কোন নেক আমল করবে তো এক একটা আমলের কারণে আল্লাহ পাক 50 জনের নেক আমলের সমান সওয়াব দান করবেন। যেমন নামাজ পড়ল তো এক সেজদা করলে 50 জনের সেজদার সমান সওয়াব, এক জুমা পড়ল 50 জনের জুমার সমান সওয়াব, একটা রোজা রাখলো 50 জনের রোজার সওয়াব আল্লাহ পাক দান করবেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলল 50 জনের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। একবার আসমানের দিকে হাত তুলল, দোয়া মোনাজাত করল, তো 50 জনের দোয়া মোনাজাত করার মর্তবা আল্লাহ তাকে দান করবেন। একবার আল্লাহর ঘর দেখার জন্য পাগল হয়ে ছুটল, হজ করল, তো আল্লাহ পাক এক হজের কারণে পঞ্চাশ জনের হজের সওয়াব মর্তবা তাকে দান করবেন। এক উমরা করলো পঞ্চাশ জনের উমরা করার মর্তবা আল্লাহ পাক তাকে দান করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক তওবা করলো পঞ্চাশ জনের তওবার সমান মর্যাদা আল্লাহ পাক তাকে দান করবেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন, আল্লাহ আল্লাহ কি মর্তবা তাদের হবে। তো এক সাহাবি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পঞ্চাশ জনের সমান একজনের নেক আমল করলে পঞ্চাশ জনের নেক আমলের সমান সব যে আল্লাহ পাক দিবেন, সেই পঞ্চাশ জন কি সেই জমানার পঞ্চাশ জন না আমরা সাহাবিরা যে জমানায় আছি আমাদের জমানার পঞ্চাশ জনের নেক আমলের সমান সব আল্লাহ দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খামসিনা মিনকুম, যে তোমাদের এই জমানার আমার সাহাবি যারা তোমাদের মতো পঞ্চাশ জনের নেক আমলের সব আল্লাহ পাক এক একজনকে দান করে দিবেন। আমার ভাইরা, আমরা সাহাবি তো হইতে পারি নাই, কিন্তু আল্লাহ পাকের দিনের উপর সহিভাবে চললে, ইমান যদি সিনাতে থাকে আর নেক আমল যদি জিন্দিগিতে থাকে, তো এক একটা আমল কত মর্তবা বলা হবে। আমার ভাইরা, সময় পার হইতেছে, সময় শেষ হইতেছে, আমলের সময়, আমলের সময়, আমলের সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আজকে কেবল আর আমল, আমল আর আমলের সময়, এখন কোনো হিসাব কিতাব হবে না, আর কাল কিয়ামতে আমলের কোনো সুযোগ নাই, শুধুই হিসাব কিতাব, শুধুই হিসাব কিতাব। কি হবে, কি অবস্থা হবে আমাদের যখন কাল কিয়ামতে আল্লাহ পাকের সামনে আমরা দাঁড়াবো, জিন্দগির হিসাব আমরা কিভাবে দেব? এই দুই চক্ষু কি করছিল, চক্ষু নিজেই সাক্ষ্য দিবে। জবান কি কাজ করছিল, জবান নিজেই সাক্ষ্য দিবে। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কি কাজে লিপ্ত হয়েছিল, ভালো মন্দ সব কাজের সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ নিজেই হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, যদি ভালো কাজ করে থাকে বান্দা, সেজদা করে থাকে, এই এই কপাল, এই মাথা তার জন্য সেজদার সাক্ষী হবে। জবানে কোরআন তেলাওয়াত করছিল, কাল কিয়ামতে এই জবান কোরআন তেলাওয়াতের সাক্ষী হবে। আল্লাহ পাকের জিকির করছিল, জিকিরের জন্য, আল্লাহ পাকের জিকিরের জন্য সাক্ষী হবে। এই জবান মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছিল, তো ভালো ব্যবহারের জন্য এই জবান সাক্ষী হবে। সালাম দিছিল, সালাম দেওয়ার জন্য এই জবান সাক্ষী হবে। কিন্তু এর বিপরীতে এই চোখ দিয়া সিনেমা দেখছিল, এই চক্ষু সেজন্য সাক্ষী হবে। এই চোখ দিয়া ভিন নারীর প্রতি খারাপ নজর করছিল, তো সেজন্য এই চক্ষু সাক্ষী হবে। এই জবানে মিথ্যা বলছিল, তো সেই মিথ্যার জন্য এই জবান সাক্ষী হবে। এই অন্তরে হিংসা রাখছিল, বিদ্বেষ রাখছিল, এই অন্তরে সে অহংকার পোষণ করতেছিল, এর জন্য এই অন্তর সাক্ষী হবে। দুই পা দিয়া সে মসজিদে গেছিল, এই দুই পা আল্লাহর ঘরে যাওয়ার জন্য সাক্ষী হবে। এই দুই পা দিয়া বেশ্যাখানায় গেছিল, এই দুই পা সেজন্য সাক্ষী হবে। আর কি অবস্থা হবে কাল কিয়ামতে? আমার প্রিয় বন্ধুরা, সময় থাকতে আমরা সকলে হুশে আসার চেষ্টা করি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু পবিত্র কোরআনে বলেন যে, এত বেসুমার নিয়ামত দিয়া বান্দারা আমি তোমাদেরকে পালি, আমি শুধু চাই যে তোমরা আমি আল্লাহর জিকির করো, আমার বন্দেগি করো। আমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমি আল্লাহকে চিনার জন্য, আমাকে জানার জন্য, আমাকে মহব্বত করার জন্য, আমার বন্দেগি করার জন্য। দর্দে দিলকে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো, আর না তওয়াত কে লিয়ে কুছ কাম না থে কর রুবিয়া। বেসুমার ফেরেশতা তো ছিলেন ইবাদত বন্দি করার জন্য, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমরা আল্লাহকে, আল্লাহর ইবাদত করবে মহব্বতের সাথে। মহব্বত কিভাবে পয়দা হয়? আলিশকুন নারুন ফিল কুলুব তুহরিকু মা সিওয়াল মাহবুব। মহব্বত যখন অন্তরে পয়দা হয়, আল্লাহ ব্যতীত সবকিছুকে জ্বালায়া সারখার করে দেয়। আ মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন যে, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসলমান তোমার লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি যে তলোয়ার মারলে কোন বস্তু যেরকম খণ্ড বিখণ্ড হয়ে যায়, যখন তুমি লা ইলাহা বলো গায়রুল্লাহ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যখন ইল্লাল্লাহ বলো তখন তোমার অন্তরে আল্লাহ আল্লাহর নূর দাখিল হয়ে যায়। আহ আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ আক্তার সাহেব রহমতুল্লাহ তাআলাই বলতেন যে লা ইলাহা হে মুকদ্দম কলমায়ে তাওহীদ মে আহ গায়র হক জব যায় হে তব দিল মে হক আ যায় হে। আমার ভাইরা যখন লা ইলাহা বলো তো আল্লাহ ভিন্ন সব অন্তর থেকে বের হয়ে যায়, যখন ইল্লাল্লাহ বলো তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাও। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ হাত্তা তাখলুসা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দা ঈমান ওয়ালা বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাথে সাথে তার লা ইলাহা ইল্লাল্লাহ সাত আসমানকে অতিক্রম করে আরশকে অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আরশ আজমকে অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় এবং আল্লাহ পাক এই বান্দার লা ইলাহা ইল্লাল্লাহকে খুশির সাথে কবুল করেন। আরেফিন বলেন আল্লাহ ওয়ালারা বলেন যে যখন লা ইলাহা ইল্লাল্লাহ আরশ আজমে আল্লাহর সঙ্গে মোলাকাত করে ওই বন্দর অন্তর নূরি নূরে পরিপূর্ণ হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, লাখো কোটি সূর্যের মধ্যে সেই নূর নাই, সেই আলো নাই, সেই জ্যোতি নাই, একবারে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যেই পরিমাণ নূর আল্লাহ পাক রাখছেন। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مخلصا بقلبه دخل الجنة। رسول پاک صلى الله عليه وسلم বলেন যে বান্দা অন্তর অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। وقال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। দুনিয়ার থেকে যাওয়ার পথে সর্বশেষ এই মুহূর্তে যার জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার তৌফিক দান করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন গড়ার তালিম দিয়ে গেছেন। আল্লাহ পাক বলেন যে হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবা, সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করবা, আল্লাহ পাকের গুণগান করবা। আহ বেশি বেশি জিকিরের অভ্যাস বানানো আল্লাহর দেওয়ানা বন্দাদের চরিত্র, আল্লাহর তালাশকারী বন্দাদের চরিত্র হওয়া উচিত। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, দুই কাজ করলে মানুষ কোন মুসলমান কোন মানুষ ওলি আল্লাহ হয়ে যায়। দুই কাজ করলে ওলি আল্লাহ, নম্বর এক তার সিনাতে ঈমান থাকে, নম্বর দুই জিন্দগিতে সর্বক্ষেত্রে আল্লাহ পাকের ভয় তার মধ্যে থাকে, এতটা ভয় থাকে ফরজ হুকুমগুলো পুরা করে, ওয়াজিবগুলো পুরা করে আর গুনার কাজ থেকে দূরে থাকে। এই দুইটা কাজ, প্রথমটা ঈমান, দ্বিতীয়টার নাম হলো তাকওয়া। এই দুই জিনিস যার মধ্যে থাকে সে আল্লাহ পাকের ওলি হয়ে যায়। আল্লাহ আপনি আমাদের সবাইকে ওলি হিসাবে কবুল করেন, আমাদের ঘরওয়ালাদেরকে আপনার ওলি বানান, আমাদের সন্তানাদিকে সকল আপনজন প্রিয়জনদেরকে হে আল্লাহ আপনি আপনার ওলি রূপে কবুল করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون الله باق بلن جي بندرا امر ولي হয়ে যায় তাদের ভয়ের কোনো বিষয় নাই তাদের টেনশন করার পরেশান হওয়ার মতো কোনো হারানোর মতো কোনো বিষয় হারানোর বেদনা বলতে কোনো বিষয় নাই আর আমার উলি তারা আল্লাযীনা আমানু যারা ঈমানওয়ালা ওয়া কানু ইয়াত্তাকুন জিন্দেগির সব ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করে চলে আল্লাহ পাক আল্লাহর ভয় আমাদের সকলকে নসিব করে দেন যে ভয় আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে যে ভয় আমাদেরকে আল্লাহ পাকের হুকুম মোতাবেক চালিত করবে তো হযরত হাকিমুল মুত্তানবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যখন মানুষ আল্লাহর ওলি হয় তখন তার মেজাজই হয় চরিত্রই হয় বেশি বেশি সে আল্লাহ পাকের জিকির করতে থাকে আ জিকরে হক আমদ গিজাই রুহরা মরহাম আমদ ই দিলে মজরুহরা যে ভাত তরকারি মাছ গোশত দেহের খোরাক আর জিকির হলো রুহের খোরাক শুনতেছেন প্রিয় বন্ধুরা যে দেহ যেরকম খাদ্য না পাইলে দুর্বল কমজোর হয়ে যায় নেতায় পড়ে নিস্তেজ হয়ে যায় শক্তিহীন হয়ে যায় রুহ যখন আল্লাহ পাকের জিকিরের খোরাক না পায় রুহ কমজোর হয়ে যায় এজন্য কোরআনে কারীমে যেরকম আল্লাহ পাক বান্দাদেরকে জিকিরের জন্য ডাকতেছেন ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাকের জিকিরের কথা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করার কথা তালিম করতেন শিক্ষা দিতেন এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালু যিকর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সবচেয়ে দামি জিকির হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ পাক পবিত্র আল্লাহ পাক আল্লাহ তাআলা পাক পবিত্র আল্লাহ পাক পবিত্র আল্লাহ পাক পবিত্র আল্লাহ মহিয়ান গরিয়ান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত সৌন্দর্য আল্লাহর হ্যাঁ সব সৌন্দর্য আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর গাছপালা তুলতা সুন্দর গোলাপ চামেলি পদ্মবিলি সুন্দর পূর্ণিমার চাঁদ সুন্দর সূর্যটা সুন্দর এই সবুজ শ্যামল সুন্দর বসন্ত সুন্দর সব সুন্দরের সৌন্দর্য আল্লাহ পাকের সৌন্দর্যের বহির প্রকাশ শুনতেছেন প্রিয় বন্ধুরা এক বুজুর্গ ফুল বাগানে গেছিলেন তো বিভিন্ন সুন্দর সুন্দর ফুল দেখলেন ফুল বাগানে এবং ঘ্রাণ শুনলেন পরে তিনি বললেন যে আহ গুলস্তান মে যাকর কে হর গুল কো দেখা তেরি হি সি রঙ্গ তেরি হি সি বো হে এ আল্লাহ ফুল বাগানে গেলাম বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুল দেখলাম সব ফুলের মধ্যে হে আল্লাহ আমি তো আপনারই সৌন্দর্য দেখলাম ফুলের নানান রকমের ঘ্রাণ শুনলাম আল্লাহ ফুলের ঘ্রাণে তো আসলে আমি আপনারই ঘ্রাণ শুনলাম আহ মাওলানা জালালউদ্দিন রুমি রহমুল্লাহর কবরকে আল্লাহ পাক নূরে পরিপূর্ণ করে দেন তিনি বলেন যে নামে উচ বরজবান আমির আওয়াদ হর বুনে মো আজ আসল জো এ সওয়াদ হে মানুষ আমি জালালউদ্দিন রুমি যখন আল্লাহ পাকের নামের জিকির শুরু করি আল্লাহর নামের জিকিরের মধুতে আমার দেহের বিন্দু বিন্দু শিরা শিরা এমনকি আমার প্রতিটি লোমকূপ পর্যন্ত মধুর দরিয়ায় পরিণত হয়ে যায় ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি একবার হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বলছিলেন হযরত জি জব মে আল্লাহ কা নাম লু হো তো মেরা মুহ মিঠা হো যাবে হ্যায় আর খুদা কি কসম হযরত জি মেরা মুহ মিঠা হো যাবে হ্যায় হযরত জি যখন আমি আল্লাহ আল্লাহ জিকির করি আমার মুখটা আমার জবানটা মিঠা হয়ে যায় আল্লাহর কসম হযরত জি আমার মুখটা আমার জবানটা একদম মিঠা হয়ে যায় আ আল্লাহ আল্লাহ কেসা প্যারা নাম হ্যায় আশিকুঁ কা মিনা আওর জাম হ্যায় আল্লাহ পাকের নামের জিকির সারা দুনিয়ার শরাবের বোতল পান করলে যত নেশা আল্লাহ পাকের নামের জিকিরের মধ্যে তার চেয়েও বেশি নেশা নাম লেতে হি নেশা সা ছা গিয়া নাম লেতে হি نشہ سے چھا گیا, ذکر میں تاثیر دور جام. ایک بزرگ بولیں, مولا اپنا نامیر ذکر شروع کرلے ہمارے نشائے دھرے, ایمون نشائے دھرے جی سارا جہانیر مدر بطلے ایتو نشائے نائی, اپنا نامیر ذکر ایک بار کرلے ایتو نشائے ہمارے دھرے. اللہ پاکر نامیر نشائے ہمارے دے شکر کے ذنہ دھرے, امرا شکر جنہ اللہ پاکر نامیر مزا پایا جائے, اللہ پاکر نامیر مدھو اللہ ہمارے شکر کے نصیب کرے دیں. مولانا جلال الدین رومی رحمۃ اللہ علیہ قبر کے اللہ پاک نورے پریپورن کریں, تینی بولن جے اللہ اللہ گو بیروتا سقف عرش, بیشے میرا جے تو گردہ چرخ فرش, اے مانوش تمی اللہ نامے ذکر دھرو, امیا اللہ پاک نامے ذکر تما کے اڑایا نیا, آسمان رو اردھے آروش رو اردھے اللہ پرجنت پوچھے دیوے, স্বয়ং আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে. জিকিরের মধ্যে এমন তাকত এমন শক্তি আল্লাহ পাক জাল্লা জালাল ও আম্মা নওয়ার রাখছে. আমার মুর্শিদ রহমতুল্লাহ আলী বলতেন যে যে বান্দা জিকিরের অভ্যাস করে ধীরে ধীরে জিকির তাকে মাওলার দিকে টানতে থাকে. জিকির জাকির কো মজকুর তক পৌঁছাতা হয়. শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, জিকির জিকিরওয়ালাকে যে বান্দা নিয়মিত জিকির করতে থাকে, এই জিকির জিকিরওয়ালা বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়. ভারতের এক মহান বুজুর্গ তিনি বলছিলেন যে লব্বে হরদম জিকির ভি হো দিল মে হরদম ফিকির ভি, ফির তো বিলকুল রাস্তা হয় সাফ তা দরবারে শাহ. আমার ভাই মুসলমান, তোমার জবান যদি আল্লাহর জিকিরওয়ালা হয়, তোমার দিল যদি আল্লাহর সন্তুষ্টির ফিকিরওয়ালা হয়, তাহলে জান্নাত পর্যন্ত তোমার রাস্তা একদম ক্লিয়ার, একদম পরিষ্কার. আল্লাহ তাআলা জিকিরওয়ালা জবান আমাদেরকে দান করেন, আল্লাহর সন্তুষ্টির ফিকিরওয়ালা অন্তর আমাদের সকলকে নসিব করে দেন. এক বুজুর্গ বলেন যে দিল তুজকো দিয়া হক নে তো হক উসকা আদা কর, সব ছোড় খেয়াল তুমি আদে খুদা কর. আল্লাহ পাক হে মুসলমান, আল্লাহ পাক তোমাকে যে একটা অন্তর দান করছেন, আহা অনেক দামি জিনিস এই অন্তর, অনেক দামি জিনিস এই অন্তরের হক তুমি আদায় করো. আর তা এই যে সব নাজায়েজ হারাম ধান্দা বাদ দিয়া তুমি আল্লাহর ধ্যানে মশগুল হও, আল্লাহর জিকিরে মশগুল হও, আল্লাহর বন্দেগীতে মশগুল হও, আল্লাহ পাকের ভালোবাসায় হৃদয়টাকে জীবনটাকে তুমি উৎসর্গ করে দাও. আমার শেখ আমার মুর্শিদ আরে বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন যে না গুলো সে মুজকো মতলব না গুলো কে রগ বুসে, না গুলো সে মুজকো মতলব না গুলো কে রঙ বুসে, কিসি অর সেমত কো হ্যায় মেরি জিন্দগি কা ধারা, দুনিয়ার কোন ফুল আমি তালাশ করি না, ফুলের গ্রহণ আমি তালাশ করি না, আমি তো কাউকে খুঁজে মরতেছি, আমি আমি কারো তালাশে সর্বদা ব্যস্ত আছি. আল্লাহ পাক সেই মহব্বত সেই নেশা সেই ব্যস্ততা আমাদের সকলকে নসিব করে দেন. আমার ভয়ের আছে আল্লাহকে চায় হারাম রাস্তা থেকে সেবের ফিরে আসে, ভিন নারীর হাতছানি মনকে পাগল করে বটে, এবং যে কোনো সুদ ঘুষ অন্যায় কাজের মধ্যে আকর্ষণ আছে বটে, কিন্তু যে আল্লাহকে চায় পরকাল জীবনের শান্তি আরাম সম্মান এবং কামিয়াবি যে চায়, সমস্ত কিছুকে ছিন্ন ভিন্ন করে সে মহান আল্লাহর দিকে ছুটতে থাকে. এক বুজুর্গের ভাষায় আসগর গন্ডবি রহমতুল্লাহের ভাষায়, তোর ডালে মহ খুরশিদ হাজারো হামনে তব কহে যাকে দেখায়া রুখে জেবা তুনে. বলেন যে কত এরকম লাখো চাঁদ লাখো কোটি চাঁদ সুরুজ আমাকে ডাকছিল, সবকিছুর সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করছি শুধু এক প্রিয় মাওলাকে পাওয়ার জন্য। তোর ডালে মহ খুরশিদ হাজারু হামনে তব কহীন যাকে দেখায়া রোখে যে বাতুনে। হে প্রিয় মাওলা, এতটা ত্যাগ যখন স্বীকার করলাম ফের আলহামদুলিল্লাহ আমি আপনাকে পেয়ে গেছি। হৃদয় আজকে আপনার আসন, এই হৃদয় আপনার জালুয়া গা। মানুষ যখন হারাম রাস্তা থেকে গুনাহের পথ থেকে দূরে থাকে, তে অন্তর আল্লাহ পাকের নূরি নূরে পরিপূর্ণ হয়ে যায়। হ্যাঁ না, এরকম আয়নাতে যেরকম চেহারা দেখা যায়, এই অন্তরের আয়নাতে ঊর্ধ্ব জগতের নূর ও তাজাল্লি সর্বক্ষণ দেখতে পাওয়া যায়। হ্যাঁ, নিগাহে ইশক তো বেপর্দা দেখতি হ্যায় উসে, খেরাত কে সামনে আব তক হ্যায় হিজাবাত কা আলম। ভাইরা, আল্লাহর আশিক প্রেমিক দেওয়ানা আল্লাহর ওলি যারা, তো তারা তো আল্লাহ পাকের নূর ও তাজাল্লি সৌন্দর্য এই জমিন থেকে অবলোকন করতেই থাকেন, দেখতেই থাকেন, অনুভব করতেই থাকেন, উপভোগ করতেই থাকেন। আল্লাহ সে অন্তর আমাদের সকলকে দান করেন, সমস্ত মুসলমানকে দান করেন। হ্যাঁ, তো আমি বলতেছিলাম ভাইরা যে সবচেয়ে দামি জিকির হল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। হ্যাঁ, এই জিকির যখন বন্দা করতে থাকে, জান্নাতের মধ্যে তার জন্য বাগান তৈরি হইতে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজের আমাদের প্যার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মেরাজের সময় বলছিলেন যে আপনার উম্মতকে আমার সালাম বলবেন, আর তাদেরকে বলবেন যে জান্নাতের অনেক জায়গা খালি পড়ে আছে, তারা যেন এখানে বাগবাগান লাগায়। সেই বাগবাগান লাগানোর তরিকা হল ওয়াইন্না গিরাসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তারা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকবে, জান্নাতের মধ্যে বাগবাগান তৈরি হইতে থাকবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু যিকর বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যে কটা শুনেলাম, তার মধ্যে সব জিকিরের মধ্যে কোরআন তেলাওয়াত হলো সর্বশ্রেষ্ঠ জিকির। কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। আমরা এই জিকির করতে পারবো বা ইনশাআল্লাহ তাআলা, অন্তত চলতে ফিরতে মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মধ্যে এক দুইবার তিনবার এরকম বলতে পারবো না ভাই? হ্যাঁ বলেন তো এরকম কয়েকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকট বলছিলেন যে হে আল্লাহ, আপনি আমাকে একটা জিকির বার্তা দেন। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানহু বলছেন যে হে মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, সব মুসলমানরাই তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আমি চাইছিলাম যে একটা খাস জিকির, অত্যন্ত স্পেশাল জিকির আপনি আমাকে দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানহু তখন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কত স্পেশাল, কত দামি, কত ভারী, সেটা আমি তোমাকে শুনাই। লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়ামিরাহুন্না গায়রি والارضين السبع وزينا في كفة ولا إله إلا الله في كفة لمالت بهن لا إله إلا الله جي سات آسمان ابن غير مدد جا كسو آسے آر سات طبق زمین شبتا کے ملے جدی ایک پلنا رکھا ہوئے آر مومن مندر ایک بار لا إله إلا الله کے آر ایک پلنا رکھا ہوئے নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি প্রতিদিন একশতবার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কেয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা পারব ভাই প্রতিদিন একশতবার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। এই খবর মা বোনদের কাছে ইনশাআল্লাহ তাআলা পৌঁছে দিবেন এই হাদিসটা, না এই আমলের কথা, যে প্রতিদিন যাতে একশতবার করে আমরা সকলে ঘরের বাইরে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ একশতবার করে জিকির করতে পারি। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন। আমি বলতেছিলাম ভাইরা, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছিলেন যে আমার ভাই তুমি যদি আল্লাহর ওলি হতে চাও দুইটা কাজ করতে হবে, একটা হলো তোমার ঈমান থাকে সিনাতে, আর একটা হলো তোমার জিন্দগিতে তাকওয়া থাকে, মানে জিন্দগি তোমার গুনাহ থেকে মুক্ত থাকে। এখন তো গুনাহ হয়ে যায় তো কি করবে তাহলে, যে যখনই কোনো গুনাহ হয়ে যায় গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর নিকট তওবা করো, আল্লাহ আমি নফস শয়তানের ধোকায় পড়ে গেছি আমাকে আপনি মাফ করে দেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, হে বান্দারা আমি তোমাদেরকে পালি, আমি তোমাদের পালনে ওয়ালা, তোমাদের গুনাহ খাতা হয়ে গেলে আমার কাছে মাফ চাও, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, কারণ আমি সীমাহীন ক্ষমাওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এক বুজুর্গ তিনি বলেন যে মারকাবে তওবা আজায় মারকাবাস তা ফলক তা আজাদ বায়ক লাজাজে পাস্ত, বান্দা যখন গুনাহ করে এই গুনার পরে আবার তার মধ্যে অনুভূতি জাগে, শরম লাগে, লজ্জা লাগে, হায় কি করলাম, জিন্দগি বরবাদ করে ফেললাম, ওই বান্দা আল্লাহ পাকের নিকট মিনতি করে, তওবা করে, মাফ চায়। তো জাহাজ যেরকম কোন মানুষকে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছায় দেয়, তওবার জাহাজ এই বান্দাকে জমিন থেকে উড়ে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। তওবার জাহাজের মধ্যে আল্লাহ পাক এত শক্তি রাখছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমানাওয়ালু বলেন যে হে রসুল, আমার এই কথাটা আমার বান্দাদের কাছে পৌঁছায় দেন, হে বান্দারা বেসুমার গুনাহ করার পরেও এবং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, কঠিন থেকে কঠিন গুনাহ করার পরও আমি তো বলছি তোমরা তোমাদের আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া, তোমরা যদি আমি আল্লাহর নিকট তওবা করো, মাফ চাও, তোমাদের সবগুলো গুনাহ নিঃসন্দেহে আমি আল্লাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গাফুর রহিম, আল্লাহ পাক তো সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন রহমতওয়ালা। এক হাদিসে হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলছেন ইবনে আদম লাও বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, হে আদমের সন্তান শোন, তোর গুনাহ যদি এই মেঘমালাকে ছুঁয়ে যায়, আকাশকে ছুঁয়ে যায়, এরপরে তুমি যদি আমার কাছে মাফ চাও আমি আল্লাহ নিঃসন্দেহে তোমাকে মাফ করে দিব, সেজন্য আমি কারো পরোয়া করব না, কারো কাউকে আমার জিজ্ঞাসা করতে হবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা সব গুনাহ থেকে তওবা করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন। হ্যাঁ, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার ইবলিস আল্লাহ পাকের নিকট বলছিল যে وعزتك يا رب لا أزال أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم, হে আল্লাহ আপনার বান্দাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ওদেরকে গোমরাহ করার জন্য, নষ্ট করার জন্য, জাহান্নামের উপযুক্ত করার জন্য সব রকমের চেষ্টা আপনার ইজ্জতের কসম করে বলি আমি করতেই থাকব। এর উত্তরে মহান রব্বুল আলামিন বললেন ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফায় মাকানি লা আযালু আগফির লাহু মাস্তাগফিরুনি, হে ইবলিস শোন, আমার ইজ্জতের কসম, আমার মহা প্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, আমার গুনাহগার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট মাফ চাইতে থাকবে আমি তাদেরকে মাফ করতেই থাকব, করতেই থাকব, মাফ করতেই থাকব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আহ, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালুর রহমতের শান দেখেন, কি পরিমাণ রহমত আল্লাহ পাকের। এবং আরশের মধ্যে লেখা আছে সাবাকাত রহমতি গজবি, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু ঘোষণা করে রাখছেন যে আমার দয়া আর গুসার মধ্যে আমার দয়া থাকে সর্বদা আগে আগে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই কোরআন শরীফে যে আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহ পাকের যিনি জগৎ সমূহের পালনেওয়ালা, সমস্ত জগৎ সমূহের যিনি প্রতিপালক, আর রহমানুর রহিম সীমাহীন দয়াওয়ালা। কি অর্থ হে বান্দারা, যে অনেকে অনেকের পালে কিন্তু মায়া দয়া থাকলো কি থাকলো না, আর আমি তোমাদেরকে পালি সীমাহীন রহমতের সাথে, সীমাহীন মায়া মহব্বতের সাথে। আহা, বড় আজীব মামলা। মালিক ইয়াউমিদ্দিন, তোমরা এই দুনিয়াতে আমার হাতে লালিত পালিত, হে বান্দারা আমার বন্দিগিওয়ালা জিন্দিগি বানাও। এরপরে কেয়ামতের হাশরের ময়দানে তোমরা আসবে, যেটা হবে প্রতিদান দিবস। সেদিন কিন্তু অন্য কারো হাতে ক্ষমতা থাকবে না, সেই দিনের পূর্ণ ক্ষমতা আমি আল্লাহর হাতে। যদি কোনো আইন কানুনের পেঁচে পড়ে তোমরা আটকায় যাও, যদি তোমরা দুনিয়াতে আমি আল্লাহর মহব্বত আর বন্দিগিওয়ালা হও, যে কোনো পেঁচে পড়ে গেলে, সমস্যায় পড়ে গেলে, কাল কেয়ামতে আমি আল্লাহ আমার স্পেশাল ক্ষমতা প্রয়োগ করে তোমাদেরকে বাঁচাইয়া দিব, রক্ষা করব। হ্যাঁ, হযরত শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলী তাফসীরে মুজহিল কুরআনে এই আয়াতে পাকের ব্যাখ্যা লিখছেন যে মালিক ইয়াউমিদ্দিন, আসলে এটা মারাহেমে খুসরুয়ানার ঘোষণা। অর্থাৎ কোন আসামি যখন আদালত থেকে কোনোভাবেই রক্ষা পায় না, তার জন্য ফাইনাল ফাঁসির অর্ডার হয়ে যায়, এখন খালি ফাঁসি কার্যকর হওয়া বাকি আছে। এর ভিতরে রাষ্ট্রপ্রধান যিনি, তিনি যদি তার স্পেশাল এক ক্ষমতা থাকে এই সব রকমের আসামিদেরকে ক্ষমা করার জন্য, কি কথা বুঝেন নাই? তো প্রেসিডেন্ট, যেমন আমাদের দেশে প্রেসিডেন্টের একটা ক্ষমতা আছে, যত বড় আসামি হোক, যত ভয়ঙ্কর অপরাধী হোক না কেন, আদালত তার জন্য ফাঁসির অর্ডার দিয়ে দিছে, কিন্তু প্রেসিডেন্ট যদি তার স্পেশাল ক্ষমতা বলে, ক্ষমতা জোরে বলেন আমি ওকে মাফ করে দিলাম, তাহলে এই লোক খালাস পেয়ে যাবে, কি কথা বুঝেন নাই? হ্যাঁ, আল্লাহ পাক মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে বলছেন, মালিক ইয়াউমিদ্দিনের তর্জমা আন্দাজি পণ্ডিতের মতো করে আমরা বলতে থাকি, একটা তর্জমা বাংলাতে মুখস্থ হয়েছে ওটা বলতে থাকি, বিচার দিনের মালিক। এখানে আদ-দিনের অর্থ বিচার দিন না, ইয়াউমিদ্দিনের অর্থ বিচার দিন না। হ্যাঁ, বিচার দিবসের মালিক তিনি, সেটা ঠিক আছে, কিন্তু এই আয়াতের অর্থ বিচার দিবস না, এই আয়াতের অর্থ হল প্রতিদান দিবসের মালিক। কি কথা বুঝেন নাই ভাইয়েরা? মানে যে পুরস্কার পাওয়ার যোগ্য তারে পুরস্কার দিবেন, যে শাস্তি পাওয়ার যোগ্য সে তাকে শাস্তি দিবেন। তো এটাকে দুইটা মিলে একসাথে বিচার দিবসের মালিক বলা ঠিক হয় না। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন, তিনি প্রতিদান দিবসের মালিক। এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালা এটা ঘোষণা করলেন, কালকে আমাতে কোন বিচারপতির মতো আমি সেখানে বসবো না, বরং সেটা আমার পূর্ণ ক্ষমতার ইখতিয়ার থাকবে, যাকে খুশি আমি জান্নাতে দিব, যাকে খুশি আমি জাহান্নামে পাঠাবো, আমার ইখতিয়ার। তুমি লাখ গুনাহ করার পরে কালকে আমাতে যখন হে বান্দা আমার কাছে আসবে, তা আমি যদি ইচ্ছা করি আমার এই শাহী ক্ষমতায় প্রয়োগ করে তোমাকে লাখ কোটি গুনাহ সত্ত্বে মাফ করে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব, সেই ক্ষমতা আমি সংরক্ষণ করি। কাজেই এক রহিম রহমতওয়ালা, সীমাহীন রহমতওয়ালা মাওলার সঙ্গে তুমি সম্পর্ক রক্ষা করে চলো, তাহলে কাল কেয়ামতও তোমার কোনো বিপদ হবে না। এক বুজুর্গ তিনি বলতেন, হে আল্লাহ আপনি সীমাহীন দয়াওয়ালা, আপনার রসুল সীমাহীন দয়াওয়ালা, দুই দয়াবানের মধ্যখানে আমি পড়ছি, আমি হে আল্লাহ আপনাকেও ভালোবাসি, আপনার রসুলকেও ভালোবাসি। কাল কেয়ামতে একদিকে হে আল্লাহ আপনি, একদিকে আপনার রসুল প্যারা নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই দয়াবানের মধ্যখানে যখন আমি পড়ব, আশা করি দুইজনের দয়া রুসিলা নিঃসন্দেহে আমি নাজাত পেয়েই যাব। ওই বুজুর্গের ভাষা, ইয়া রব তু করিমি রসুল তু করিম সদ শুকর কে মা এ মিয়ান দু করিম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু আমাদেরকে তৌফিক দেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নিজের গুনাহের জন্য কান্নাকাটি করার জন্য, তওবা করার জন্য, মাপ চাওয়ার জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু বন্দিগির বুঝ আমাদেরকে দান করেন, বন্দিগির তৌফিক আমাদেরকে দান করেন। হ্যাঁ, তো কোরআন শরীফের ভিতরে মহান রব্বুল আলামিন বলেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। যে বান্দারা ঈমানওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাক বলেন এরাই আমার ওলি এবং এদের জন্য পেরেশানির কোনো কারণ নাই এবং ভয়ের কোনো বিষয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমার ওলি যারা হবে তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনও এবং পরকালও। মৃত্যু পূর্ব মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠায়া এই বান্দাদেরকে সাহায্য করেন, কবরের ভিতরে আল্লাহ পাক তার ফেরেশতাদের দ্বারা সাহায্য করেন, হাশরের ময়দানেও আল্লাহ পাক এই তার ফেরেশতাদের মাধ্যমে এই বান্দাদেরকে সাহায্য করতে থাকবেন। আল্লাহ তাআলা সেই পথে চলার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন। এক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালারা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো। তোমার যতটুকু ক্ষমতা তোমাকে আমি আল্লাহ দিছি, পুরা ক্ষমতাটাকে প্রয়োগ করো আমি আল্লাহকে মানার জন্য, আমার হুকুম পুরা করার জন্য, আমি আল্লাহর নিষিদ্ধ পথ থেকে নিজেকে দূরে রাখার জন্য। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমরা শেষ জমানার কমজোর আর দুর্বল মানুষ, দুর্বল মুসলমান। এই জমানাতে যদি এক একজন মুসলমান অন্তত পক্ষে এক একটা গুনাহ থেকে বাঁচে, তো এক একটা গুনাহ থেকে দূরে থাকা তো লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি মর্তবার বিষয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা কি অন্তত সারা রাত জায়গায় ইবাদত করতে পারি না, এই দিন রাত চব্বিশ ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না, মসজিদে গিয়ে লম্বা বসে থাকতে পারি না, দোকান আছে, ঘর সংসার আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, কিন্তু আমার ভাইয়েরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করলাম আর গুনাহ থেকে দূরে থাকলাম আর জুলুম থেকে দূরে থাকলাম, এতটুকু কাজ করলেই সেই বান্দা নিঃসন্দেহে জান্নাতি বান্দা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, قال رسول الله صلى الله عليه وسلم من اكل طيبا وعمل في سنه وامن الناس بوائقه دخل الجنه। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা, যেই ঈমানওয়ালা বান্দা হালাল খায়, হ্যাঁ, আর আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলে আর কারো উপর জুলুম না করে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিযা আলা কুল্লি মুসলিম। আমার ভাইরা, যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব, ইবাদতের নিয়ম কানুন জানতে হবে না, ওই ইবাদত আল্লাহর কেমনে করতে হয় সেই নিয়ম কানুন জানা, সেটা হলো এলেম, দ্বীনের এলেম। নামাজ পড়ব, নামাজ কেমনে পড়ব, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন নামাজ আদায় করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা বাতলাইয়া দিয়েছেন, মিফতাহু সলাতে আত-তাহুর, তাহরিমুহু আত-তাকবীর, ও তাহলিলুহু আত-তাসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ শুরু করতে হলে আগে তোমার উযু করতে হবে। কি কথা বুঝেন না ভাইরা? আর নামাজ শুরু করবা আল্লাহু আকবার দিয়া, আর নামাজ শেষ করবা সালাম দিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা বাতলাইয়া দিয়েছেন, আল্লাহ পাকের কোরআনের হেদায়েত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনের আলো সামনে রাখা ব্যতীত ইসলামের ব্যাপারে এক কদম চলার কোন ক্ষমতা কারোই নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইলম হলো নূর, ফাইনাল ইলম নূর মিন ইলাহি। আল্লাহ পাক যে ইলম দান করেন, ইলম হলো পুরাটা নূরই নূর। হাজার হাজার বিষয় জানি কিন্তু মানতে পারিনি এখনো, হাজার হাজার ইলম আছে, শরীয়তের আহকাম জানা আছে, কিন্তু এখনো গুনাহ থেকে বাঁচি না, নজর হেফাজত হয় না, গীবত থেকে জবান হেফাজত হয় না, এবং কুধারণার থেকে দিল হেফাজত হয় নাই, হিংসা থেকে অন্তর পবিত্র হয় নাই, তো এই কারো উপর জুলুম করা থেকে নিজে এখনো বিরত হইতে পারি নাই, হ্যাঁ না? তো এখন পর্যন্ত এলেম যেটা আসলে আল্লাহ পাক মানুষকে দান করেন, সে এলেম এখন পর্যন্ত এর মধ্যে পয়দা হয়নি। এলেম যার মধ্যে পয়দা হয় তার পূর্ণ জিন্দগি নূরে নূরে পরিপূর্ণ হয়ে যায়। সেই এলেম অর্জনের আমাদের সকলকে আল্লাহ পাক তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমাদের যাদের কাছে দ্বীনের এলেম নাই, যারা আলেম ওলামা, তাদের নিকট থেকে দ্বীনের এলেম তোমরা নিবে। আমার ভাইয়েরা, সে এলেম মোতাবেক জিন্দগি বানাইলে, এলেমের আলোকে ইবাদত করলে, তখন সেই এলেমই আল্লাহর দরবারে কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তলাবুল ইলমে ফরিযা আলা কুল্লি মুসলিম, এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সবার কি মাদ্রাসায় গিয়ে ভর্তি হওয়া লাগবে? মাদ্রাসায় ভর্তি হয়ে তো হাফেজ আলেম পয়দা হইতেই আছে। এখন ওর বাবাও যদি মাদ্রাসায় ভর্তি হয়, দাদাও মাদ্রাসায় ভর্তি হয়, হ্যাঁ, সব মিলে গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়, ঘর সংসার করবে কে, দোকানপাট দেখবে কে, অফিস আদালত দেখবে কে? আমার ভাইয়েরা, এলেম অর্জনের পথ দুইটা, একটা হলো নিজে আলেম ওলামাদের নিকট গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে একদম পূর্ণাঙ্গভাবে এলেম অর্জন করা, আর একটা হলো জিন্দগির যে ক্ষেত্রে যখন যেটা দরকার আলেমদের নিকট জিজ্ঞাসা করে সেটা শিখা। গায়রে আলেমের কাছে জিজ্ঞেস করলে হবে না। ইঞ্জিনিয়ার সাহেব আলেম না, ডাক্তার সাহেব আলেম না, ইঞ্জিনিয়ারের দ্বারা আমরা বড় উপকার পাই। ইঞ্জিনিয়ারই মসজিদ বানিয়ে দিছে, ইঞ্জিনিয়ার মাদ্রাসা বানিয়ে দিচ্ছেন, হ্যাঁ না? ডাক্তারের দ্বারা আমরা উপকার পাই, যে সাইকোলজিস্ট সাহেব, মুফতি সাহেব যখন অসুস্থ হন, প্রেসিডেন্ট যখন অসুস্থ হন, তখন ওই ডাক্তার চিকিৎসা করেন, তার সুস্থ হওয়ার একটা রাস্তা খুলে যায়। কি কথা বুঝেন না ভাইরা? দুনিয়ার লাইনের যত এলেমওয়ালা আছে, দুনিয়ার লাইনের যত শিক্ষিত আছে, তাদের দ্বারা এই দুনিয়ার লাইনের উপকার পাওয়া যায়। কিন্তু আমার ভাইয়েরা, যে যদি আখিরাতের কামিয়াবি অর্জন করতে হয়, তো ওলামায় দিন থেকে এলেম শেখা চাই। একটুখানি বই পুস্তক পড়ে, যে হাদিসের কিতাবের তর্জমা হয়ে গেছে বাংলাতে ইংরেজিতে, ওটা পড়ে মনে করলাম আমি সব জানিয়ে ফেলছি, বুখারী শরীফ বাংলাটা আমি পড়ে ফেলছি, আমি সব জানিয়ে ফেলছি। আরে ভাই, এরকম এইরকম হাজারো লাখ কোটি এলেম সত্ত্বেও আলেম ওলামারাই তো নিজের এলমের আলোকে চলতে সাহস পান না, যতক্ষণ পর্যন্ত ফোকাহায়ে কেরাম আইম্মায়ে মুজতাহিদিনের নিকট থেকে কোরআন সুন্নাহর সে ব্যাখ্যার আলোকে মসনামা সাইল না জানেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য এলেম অর্জন করব আমরা, আমাদের যখন যেটা দরকার আলেমের নিকট জিজ্ঞাসা করব, হুজুর আমার উজুটা আমি এইভাবে করি, এটা ঠিক আছে কিনা? উনি বললেন হ্যাঁ ঠিক আছে, তো হয়ে গেল। আর যদি কোনো ভুল হয় তো উনি শুধরাইয়া দিলেন। এক লোকের দেখলাম যে মিনার মধ্যে হাজি সাহেব উজু করতেছেন, আশ্চর্য আশ্চর্য লোক। আরে হজ করতে যায় যারা না, বহু লোকের দেখলাম যে ভাই হজের হুকুম আকাব একদম কিচ্ছু জানে না, এমনকি নামাজ পড়ার তরিকা পর্যন্ত জানে না, এমনকি উজুর তরিকা পর্যন্ত জানে না। টাকা পয়সা আছে, হজ করতে যাইতেছে, বারবার হজ করতেছে, উমরা করতেছে, কবুল হলো কিনা তার কোনো খবরও নাই। আমার ভাইরা, কবুল হওয়ার জন্য জরুরি হলো শরীয়তের আকাম মোতাবেক আমল করা, সুন্নত তরিকা মোতাবেক আমল করা। সেটা জানতে হবে তো নিজে আলেম, না হলে কোন আলেমি দিন থেকে জিজ্ঞাসা করতে হবে। দেখলাম যে ওই হাজি সাহেব উজু করতেছে, তো উজু করে এখন চলে যেতেছে, তো কয়েকজন তারে ধরছে, বুড়া মানুষ তো, কয়েকজন তারে ধরছে হাজি সাহেবরা, চাচা মিয়া আপনি উজু করলেন, আপনার তো পা শুক না, ওই পা সামনে দিয়ে পানি দিছে, পায়ের পিছনটাও যে ধোয়া ফরজ, মানে এক বিন্দু পরিমাণ শুকনা রাখা যাবে না, রাখলে শুকনা থাকলে উজু হবে না, ওই লোক সেটা জানে না। ওই সে পায়ের সামনে দিয়ে ধুয়ে পিছনের পায়ের গোড়ালের দিকে একদম পুরা শুকনা, ওই লোক চলে যেতেছে, কয়েকজনে হইচে করতেছে, আপনার তো উজু হয় না এমিয়া, আপনার তো উজু হয় নাই, আপনার পায়ের পিছন দিকে শুকনা। পরে যাইতেই আছে, পরে লোকেরা টাইনে তারে ধরছে যে পা ধুয়েলন না, আচ্ছা দেন একটু পানি দি। পরে ওই দিক দিয়ে একটুখানি পানি এরকম ভাত দিয়া আস্তে আস্তে একটু দিল আর কি, পুরা পিছনের অংশ ধুইতে হবে তার কোনো খবর নাই। আহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে হেদায়েত দিয়ে গেছেন যে আমি যাওয়ার পরে আমার ওয়ারিস উলামায়ে দ্বীন থাকবেন, তো তাদের নিকট থেকে তোমরা এলেম নিবে, দ্বীনের জ্ঞান তোমরা অর্জন করবে। আমার প্রিয় বন্ধুরা, কোরআন শরীফ ও মহান রব্বুল আলামিন বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা আল্লাহর দ্বীন সম্পর্কে জানো না, আলেমদের নিকট থেকে জিজ্ঞাসা করে করে তোমরা আল্লাহর দ্বীন সম্পর্কে জানবা। তো কোরআন দ্বীনের এলেম অর্জন করার, নবীর পরে দ্বীনের এলেম অর্জন করার একটা মাত্র রাস্তা, সেটা হলো আলেমদের নিকট থেকে জানা। উম্মতের বিশাল অংশ যারা ভালো আমল করার অভ্যস্ত, নেক আমলের শখ জজবাওয়ালা, কিন্তু আলেমদের নিকট দৌড়ানো, তাদের কাছে নত হওয়া, তাদের কাছে মোতাজ হওয়া, এই মহামূল্যবান এই সুউচ্চ চরিত্র থেকে, গুণ থেকে অনেকে বহু দূরে এখন পর্যন্ত। আল্লাহ পাক আলেমদের নিকট আসা যাওয়া করার, তাদের থেকে দিন নেওয়ার এই উম্মতকে তৌফিক দান করেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن سركم أن تقبل صلاتكم فليؤمكم علماؤكم فإنهم وبد لكم بينكم وبين ربكم رسول الله صلى الله عليه وسلم بولين تمرا جه نماز پڑو تو تمہارا نماز এখনি কবুল হয়ে যাও, এটা কি তোমরা চাও না? হ্যাঁ, যদি তোমরা চাও যে তোমাদের নামাজ যেন কবুল হয়ে যায়, তাহলে আলেম যেন তোমাদের ইমাম হয়। যদি আলেম ওলামা ইমাম হয়ে নামাজ পড়াইয়া দিলেন, তো ফাইন্নাহুম আব্দুল্লাকুম বাইনাকুম ওয়া বাইনা রব্বিকুম, এই আলেমরা তোমাদের পক্ষ থেকে আল্লাহর সামনে প্রতিনিধিত্ব করার জন্য সবচেয়ে যোগ্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আলেমদেরকে সম্মান করার যোগ্যতা, মর্তবা, গুণ, আখলাক আমাদেরকে নসিব করেন। যে ব্যক্তি আলেমকে সম্মান করল, সে যেন নবীকে সম্মান করল। যে ব্যক্তি আলেমের উপর জুলুম করল, সে যেন কোন নবীর উপর জুলুম করল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে তালবিলম ইলমে দিন আসমানি ইলম কোরআন হাদিসের ইলম শিখতে রওনা হয়ে গেছে, এর মর্যাদা এত বড়, এত বড় যে আল্লাহ পাক খুশি হইয়া জান্নাত পর্যন্ত তার রাস্তা সহজ করে দেন, সুগম করে দেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইনাল মালায়েকাতা লাতাযাউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলম, যারা আসমানি ইলমের তালাশে বের হয়, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়াহুর নূরের ফেরেশতারা খুশি হইয়া তো এই তালেবে ইলমের পায়ের নিচে নূরের ডানা বিছিয়ে দেন, এত বড় মর্তবা। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা, যে আলেমদের এত বড় সম্মান মর্যাদা, একজন আলেমের জন্য আসমান জমিনের সমস্ত মাখলুক দোয়া করতে থাকে, এমনকি সাগর নদীর মাছেরা পর্যন্ত দোয়া করতে থাকে, হাত্তান নামলা ফি জোরহা, যে গর্তের পিঁপড়া পর্যন্ত আলেমে দ্বীনের জন্য আল্লাহ পাকের নিকট মাগফিরাতের দোয়া করতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আফসোসের কথা, উম্মতের নেক লোক যাদেরকে মানুষ নেককার মনে করে, যারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকেন, শুনতেছি এখন তারা পর্যন্ত আলেমদের গায়ে হাত তোলেন, তালবিলমদের গায়ে হাত তোলেন। কি অপরাধ করছিল এই বেচারারা? চুরি করছিল, নাকি ডাকাতি করছিল, কারো ঘরে শীত কাটছিল, কি অপরাধ ছিল? তারা যদি কোনো ভুলও করে থাকে, কথার কথা, তাই বলে কি সে আলেমের গায়ে হাত তুলতে হবে? এক একজনকে মারতে 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 সে মাথা ফাটায় ফেলছে, এবং সে মাথা অপারেশন করে, খুঁড়ি অপারেশন করে তারপরে তার ভিতরের জমাট রক্ত বের করতে হয়েছে। এইভাবে কি আল্লাহর দিনের দাওয়াত দিতে হয়? এইভাবে কি লোকদেরকে হেদায়তের পথে রাখতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এইভাবে বলে গেছিলেন যে যারা কথা শুনবে না ওদেরকে বাঁশের ডান্ডা দিয়ে মেরে মেরে দিন শিক্ষা দিতে হবে, তাদের ভুল শুধরাইয়া দিতে হবে? এমন কোন আয়াত কি আপনাদের জানা আছে? এমন কোন হাদিস কি আপনাদের জানা আছে? নিঃসন্দেহে যে মানুষগুলো এইরকম কাজ করছেন, এরা হকুল ইবাদের ক্ষেত্রে মারাত্মক জুলুম করছেন, আল্লাহর বান্দাদের উপরে এত বড় জুলুম করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান তো সেই লোকটা যার হাতের জুলুম থেকে, জবানের জুলুম থেকে আরেক মুসলমান কমপ্লিট নিরাপদ হয়ে গেছে, তখন সে মুসলমান হয়। তো যে নিজে যার নিজের মধ্যেই ইসলামী জিন্দগি এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই, সে আরেকজনকে ইসলামের কি দাওয়াত পেশ করবে? কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন শরীফে তো মহান রব্বুল আলামিন বলছেন, উদ্দু ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু বলেন, আমি আল্লাহর দিনের দিকে ডাকবা যে সুন্দর কথা দিয়া হেকমতের সাথে, এবং যারা তোমাদের বিরুদ্ধে তাদের সঙ্গেও তোমরা উত্তম ব্যবহার করবা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই তো বলতেছেন মহান রব্বুল আলামিন। আরে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম দুই নবীকে বলেন যে হারুন এবং মূসা ইযহাবা ইলা ফিরাউনা, যে তোমরা দুজন আমার দ্বীনের দাওয়াত নিয়া ফিরাউনের নিকট যাও। ওয়াকুলা লাহু কাওলাল লাইনা, এবং ফিরাউনের কাছে গিয়া নরম ভাষায় তাকে দ্বীনের দাওয়াত দিও। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কুরআন লিখছেন, ফিরাউনের মতো নিকৃষ্ট মানুষের সঙ্গে পর্যন্ত আল্লাহ পাক নরম ভাষায় কথা বলার জন্য বলতেছেন। আমার প্রিয় বন্ধুরা, এই যেই উলামা একরাম যারা এরকম কঠিন ভাবে মার খেলেন, তারা কি ফেরাউনের মতো নিকৃষ্ট বা ফেরাউন থেকে নিকৃষ্ট যে তাদেরকে এরকম কঠিন ভাবে শাস্তি দিতে হলো? আমার প্রিয় বন্ধুরা, ইন্নাল আবরার লাফি নাঈম, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন নেক লোকেরা জান্নাতে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল আবরার আল্লাযিনা লা ইউজুনা যার ওয়া লা ইরদুনা শার, নেক লোক তারা, জান্নাতি মানুষ তো তারা যারা কোনো পাপের কাজে লিপ্ত হয় না এবং একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের নির্যাতিত ব্যক্তির বদদোয়াকে ভয় করো। নির্যাতিত ব্যক্তি যখন বদদোয়া করে, আল্লাহরই তার বদদোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, মুহূর্তের মধ্যে তার বদদোয়া কবুল হয়ে যায়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আল্লাহ পাক বলেন যে আমার কোন ওলির উপর যে জুলুম করলো, আমার কোন ওলির সঙ্গে যে শত্রুতা করলো, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধে নামবে, তার দুজাহান ধ্বংস হওয়া ছাড়া আর কি কোনো রাস্তা আছে ভাই? তার যে দুজাহান বরবাদ হয়ে যাবে, তার মধ্যে কি সন্দেহের কোনো কারণ থাকতে পারে? আমার ভাইয়েরা, এখানে হাদিসটা লক্ষ্য করা উচিত। আল্লাহ পাক বলছেন, আমার কোন ওলির সঙ্গে যে শত্রুতা করে, তো আযানতুহু বিল হারব, আমি তাকে যুদ্ধের ঘোষণা দিলাম, ওর সঙ্গে আমি যুদ্ধ করব। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ আমাদের হেফাজত করেন। কোরআন এখন ওলিকে, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ইমানওয়ালা, আমি আল্লাহর ভয়ওয়ালা, তারা আল্লাহ ওয়ালা, তারা সব ওলি আল্লাহ। কি কথা বুঝেন নাই? এখন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু বলেন, এই পৃথিবীতে আমার বেশুমার বান্দা, কিন্তু তাদের মধ্যে আল্লাহকে ভয় করার মতো ভয় করেনেওয়ালা এই সব আলেম ওলামা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই আয়াতে বোঝা গেল আলেম ওলামা আল্লাহকে ভয় করেনেওয়ালা। আরেক আয়াতে আল্লাহ পাক বললেন যে যেই বান্দা ইমানওয়ালা আর আমার ভয়ওয়ালা, সেই বান্দা ওলি আল্লাহ। আর আরেক হাদিসে কুৎসিতে আল্লাহ পাক বললেন যে আমার কোন ওলির সঙ্গে যে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যারা আলেমদের উপর জুলুমকারী, তারা তাদের বিরুদ্ধে তো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা, দুনিয়ার কারোর পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণের কোন বিচার করার কোন দরকার হবে না, আল্লাহর তরফ থেকে এদের উপর ভয়ঙ্কর আযাব নাজিল হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, একটা হাদিস মনে পড়ল তো শুনাই, যে বুখারি শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবি আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার গোলামকে মারতেছিলাম, হঠাৎ পিছন থেকে আওয়াজ শুনলাম, ইয়া আবা মাসউদ লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি, হে আবু মাসউদ, এই গোলামের উপর তোমার যত ক্ষমতা, মহান আল্লাহর তোমার উপর তার চেয়ে বেশি ক্ষমতা। তুমি মারতেছ তোমার ক্ষমতা দিয়া, তোমার উপরে আরেক ক্ষমতাওয়ালা এসব দেখতেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই বদর যুদ্ধে অংশগ্রহণকারী এত বড় মাপের সাহাবি আবু মসুদ আনসারি, তিনি বলেন যে পিছনের দিকে তাকায়া দেখলাম আমাকে এইভাবে যিনি আওয়াজ দিচ্ছেন তিনি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভয়ে কাঁপতে থাকলাম যে আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমি তখন বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য এই গোলামকে আমি আজাদ করে দিলাম যার উপরে আমার পক্ষ থেকে জুলুম হয়ে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন লাউ লাম তাফাল লাফাত কান্নার আও ক্বালা লামাসাত কান্নার। হে আবু মাসউদ, তুমি যে গোলামের উপর জুলুম করছো এই জুলুমের প্রতিকার হিসাবে তাকে আজাদ করে দিয়া এই মুহূর্তে তাকে যদি সন্তুষ্ট করে না দিতে তাহলে জাহান্নামের আগুনের গ্রাস থেকে তুমিও রক্ষা পাইতে না। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার প্রিয় বন্ধুরা, যে আল্লাহর হক যদি কোন বান্দার দ্বারা নষ্ট হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহকে আল্লাহর কাছে বলতে থাকলে আল্লাহ পাক মাফ করে দিলেন তো মাফ হয়ে গেল, এটা সহজ রাস্তা। কিন্তু কোন বান্দার হক যদি হয়, এমনকি সে কাফের মুশরিক হয় আর তার হক যদি কেউ নষ্ট করে ফেলে, সেই আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না তো এই বান্দা যে জুলুমকারী সে আল্লাহর আজাব থেকে রক্ষা পাওয়ার কোন রাস্তা তো থাকবে না। তো আমার ভাইরা, যতগুলো মানুষের উপরে এই মানুষেরা জুলুমে লিপ্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে মাপ চায়া মাপ না নিবে তো জান্নাতের পথ পরিষ্কার কেমনে হবে? আমার ভাইরা, গোসার রাস্তায় দিন জিন্দা হয় না, জুলুমের রাস্তায় দিন জিন্দা হয় না। যা সবর করতে হয়, বরদাস্ত করতে হয়। নবী রসুলগণের উপর কত বড় জুলুম হয়েছে, আল্লাহর নবী রসুলগণ বরদাস্ত করতে থাকছেন। দিন তো জিন্দা হয় সবরের দ্বারা, দিন জিন্দা হয় মহব্বতের দ্বারা, দিন জিন্দা হয় দরদের দ্বারা, দিন জিন্দা হয় চোখের পানির দ্বারা। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই মেওয়াতে গেছেন, তো এই প্রথম তিনি দিনের দাওয়াতের কাজ শুরু করতেছেন, অর্থাৎ এই বিশেষ পদ্ধতিতে দিনের দাওয়াত যে দেওয়া এটা তখন শুরু করছেন। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই যে জমানায় আসছেন তার আগেও তো যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের জমানা থেকে আল্লাহর কসম সব জামানাতেই দিনের দাওয়াত বিভিন্ন পদ্ধতিতে চলতেছিল, কোন একটা নিয়মের মধ্যেই যে দাওয়াত দিতে হবে এটা কোনো জরুরি না। আজকে এখানে স্টেজ দিনই মাহফিল, এখানে আলেম ওলামারা কোরআন হাদিসের আলোকে যত কথা বলতেছেন নিঃসন্দেহে এটা দিনের দাওয়াত। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? আপনি আপনার ছেলেকে বললেন মসজিদের দিকে যাওয়ার সময় বাবা আয় মসজিদে আয়, এটা দিনের দাওয়াত। স্ত্রীকে বললেন এই উঠো জলদি উজু করো নামাজের সময় বেশি নাই, ওঠো নামাজটা পড়ো, এটা দিনের দাওয়াত। কি কথা বুঝেন নাই? আমার প্রিয় বন্ধুরা, বিশ্বের মুসলমানরা যেখানেই আছে ভালো কথা যখনই বলে কাউকে করার জন্য সেটা দিনের দাওয়াত। আর এই পৃথিবীতে সবচেয়ে বড় দাওয়াত দাতা হলো, সবচেয়ে বড় দায়ী নবী রসুলগণ, নবী রসুলগণের পরে সাহাবা এবং এই পৃথিবীতে যত ওলামা, যেহেতু তারা আল্লাহর নবীর ভাষায় নবীর ওয়ারিস, নবীর ওয়ারিসরা এলেমওয়ালা, এর কোরআন হাদিসের এলেমের আলোকে সারা বিশ্বে যারা যত কথা বলেন আল্লাহর কসম সবটাই দিনের দাওয়াত। এবং নবীর পরে সর্বশ্রেষ্ঠ দিনের দাওয়াত আল্লাহ পাক উলামায় দিনের দ্বারা করাইতেছেন। কিন্তু আমরা কিছু লোক একটা বিশেষ তরিকার উপরে দিনের দাওয়াত দিয়া আমরা যখন মনে করতে থাকি যে আমাদের এই তরিকা যে আসে নাই সে দিনের দাওয়াতের মধ্যে এখনো ঢুকে নাই, এটা সম্পূর্ণই ভুল ধারণা। দিনের দাওয়াতের বিভিন্ন তরিকা, যেমন বর্তমান সময়ে দাওয়াত তাবলীগের যে কাজ চলতেছে যেটা আরম্ভ করছিলেন মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী, নিঃসন্দেহে সারা পৃথিবীতে এর দ্বারা আল্লাহর দিনের বড় ফায়দা হয়েছে, সারা বিশ্বের মুসলমানদের উপকার হয়েছে, আল্লাহর বান্দাদের উপকার হয়েছে। কিন্তু কোন এই যে এক চিল্লা দেওয়া, তিন চিল্লা দেওয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় চিল্লা দিতে গেছিলেন, উমরে ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহু কয় চিল্লা দিছিলেন, বিলাল রাজিয়াল্লাহু তাআলা আনহু কয় চিল্লা দিছিলেন, সাহাবীদের কথা রাখলাম। এই যে আমাদের নিকট অতীতে ভারতের সর্বশ্রেষ্ঠ আলেম ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেলুবি রহমতুল্লাহ আলী, তিনি তো মক্কা শরীফ মদিনা শরীফ গিয়া ইলমে দ্বীন অর্জন করছেন, ইলমে হাদিস অর্জন করছেন, সেখান থেকে ভারতে আইসা সমগ্র ভারত উপমহাদেশে আল্লাহর দ্বীন প্রচার করতে থাকছেন। তো সেখানে তো তিনি এক চিল্লারও সিস্টেম কোনো বাতলার নাই, তিন চিল্লারও সিস্টেম বাতলার নাই, এক সালেরও সিস্টেম বাতলার নাই। আমি এই কথা বলছি না যে সার লাগাইলে ফায়দা হবে না, এক চিল্লা তিন চিল্লা দিলে ফায়দা হবে না, ফায়দা হয় তো নিঃসন্দেহে ফায়দা হয়। এই জন্য অসংখ্য আলেম ওলামা এই দিনের কাজে সহযোগিতা করতেছেন। আলেমদের সহযোগিতা করার মানে হলো এটাকে একটা সহি তরিকা মনে করেই তারা সহযোগিতা করতেছেন, কি কথা বুঝতেছেন না ভাইয়েরা? কিন্তু ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভি, শাহ আব্দুল আজিজ দেহলভি, শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলী, শাহ ইসাক রহমতুল্লাহ আলী, তো তারা তো তিন চিল্লা দেন নাই, এক চিল্লাও দেন নাই এবং শালও লাগান নাই, কাউকে এক শাল লাগাইতেও বলেন নাই এবং তিন চিল্লাও লাগাইতে বলেন নাই। ওই জমানাকে দিনের দাওয়াত ছিল না। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই আকবরের বিরুদ্ধে যিনি লড়াই করছেন, আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ পাক তাকে বিজয়ী বানাইছেন, তিনি কি দিনের দাওয়াত দেন নাই? তো তার জমানাতে তো এই চিল্লার পদ্ধতি ছিল না। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলীর অন্তরে আল্লাহ পাক এই তরিকা ঢালছেন, এইভাবে তুমি এই জমানায় কাজ করো, এভাবে কাজ করার মধ্যে ফায়দা। কিন্তু আল্লাহর কসম মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী বলে গেছেন, তোমরা যারা এই দাওয়াতের কাজে শরিক হবে, আলেমদেরকে সম্মান করবে, আলেমদেরকে মর্যাদা দিবে, আলেমদের থেকে দোয়া নিবে, আলেমদেরকে মারতেও কি তিনি বলছেন, আলেমদের মাথা ফাটাইতেও তিনি বলছেন, আলেমদেরকে ল্যাংটা করার কথাও তিনি বলছেন। কি হলো আজকে মুসলমানদের? এই শয়তান আমাদের কাঁধে কিভাবে সওয়ার হয়ে গেছে? শয়তান তো আমাদের শয়তান তো দুশ্মন। হযরত হাকিমুল থানভী বলেন, মুসলমান তুমি ঈমানওয়ালা, আমলওয়ালা, দ্বীনের খেদমতওয়ালা, সর্বদা তোমার খেয়াল রাখা চাই, শয়তান আমার ঘাড়ে সওয়ার না হয়ে বসে, নফসের গুলামীর মধ্যে আমি পড়ে না যাই, নফসের খাহেশাত না দ্বীনের নামে আমার দ্বারা পুরা হয়। হ্যাঁ, ইবলিস আলেম ছিল, আবেদ ছিল, আরেফ ছিল, একটা মাত্র বেয়াদবি করার কারণে সে মরদুদ হয়ে গেছে এবং চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এবং এই নফস শয়তানের চেয়ে বড় দুশ্মন হলো আমাদের ভিতরের নফস, দুই দুশ্মন আমাদের সঙ্গে সঙ্গে। এজন্য ডাক্তারের কাছে গিয়া যেরকম রোগের চিকিৎসা করাইতে হয়, আমার প্রিয় বন্ধুরা কোন আল্লাহ ওয়ালার কাছে গিয়া এই নফসের রোগগুলোরও চিকিৎসা করাইতে হয়। আর না হলে সে যত বড় এলেমওয়ালা, আমলওয়ালা, তাহাজ্জুদওয়ালা হবে, ভিতরের এই নফস তাকে, নফসের রোগ তাকে ধ্বংস করে দিবে। লাখ হজ করার পরে সে বলল যে আমি এক লাখ হজ করছি, এইবার এক লোক আসছে হজ করে, বলে কি আপনি হজ করে আসছেন? বলে হ্যাঁ। আর গেছিলেন না? এইবারই প্রথম। বলে আমি তো এইবারই গেছি, বলে আল্লাহর রহমতে আমি এক লাখ হজ করছি। কি কথা বুঝেন নাই? মানে হজটা প্রচার করা, যে ব্যক্তি ন্যাক আমল করে প্রচার করে, সে ন্যাক আমলকে ধ্বংস করে দিয়া আল্লাহর আজাবের উপযুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহি তাআলা মিন জালে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? নেকি কর দরিয়া মে ডাল। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ন্যাক কাম করবা, এটাকে একদম ভুলে যাবে, কোশ্চিন কেন মনে করবা না, আমার অমুক নেক কাম, আমার অমুক নেক কাম, আমার অমুক নেক কাম, এটা হিসাব করবো না। এই হিসাব করবেন তো মহান রব্বুল আলামিন, আমার বন্দা আমার জন্য করছে। তিরমিজি শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্দা নেক কাজ করে আর বলে যে এইটা আমি করছি, তা আল্লাহ পাক নারাজ হয়ে বলেন যে তুই করছস, আমি তোরে তৌফিক দিয়া, আমি তোরে দিয়া এটা করাইছি, নমরুদের তৌফিক দিন এটা করতে পারে নাই, তোরে তৌফিক দিছি, আমি রহমত পাঠাইছি যে রহমতের উসিলায় নেক কাজটা করতে পারছিস, আর এখন তুই দাবি করিস যে তুই করছস। আল্লাহ পাক তার উপর নারাজ হইয়া আজাবের ফয়সালা হয়, জাহান্নামের ফয়সালা হয়। আরেক বন্দা দেখেন, আরেক বন্দা মুসলমান, তার গুনাহ হয়ে গেছে, এখন বলে আল্লাহ আমার তো গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার আমি শেষ, আমারে মাফ করে দেন। তা আল্লাহ পাক তখন বলে আমি তো গুনাহ করছি, আমারে মাফ করে দেন। এই বন্দা যখন কান্দে বলতে থাকে মাফ চায়, তো আল্লাহ পাক তখন বলেন কি রে তুই গুনাহ করছিস, আমি আমার তকদীরের কলম দিয়েই লিখে রাখছি যে অমুক তারিখে তোর দ্বারা এই গুনাহ হবে, তুই কি আমার তকদীরের লেখার বাইরে যেতে পারিস? এই ঘটনা তো আগে থেকে লেখা আছে, এখন তুই নরম হইয়া লজ্জিত হইয়া মিনতি করতেছিস, আল্লাহ আমাকে মাফ করেন, তোর মিনতি পছন্দ লাগছে, আমি তোকে মাফ করে দিলাম। একজনে ইবাদত করে জাহান্নামে যাইতেছে, আর একজনে ভুল করে সে জান্নাতে যাইতেছে। হ্যাঁ, আল্লামা শাহরানি রহমতুল্লাহ লিখছেন, ভুল করছিল ইবলিস, ভুল হয়েছিল হযরত আদম আলাইহিস সালামেরও, দুজনের ভুলের মধ্যে এমন পার্থক্য, ইবলিস ভুল করছে, ভুল স্বীকার করে নাই, আদম আলাইহিস সালামের ভুল হয়েছে, তিনি আল্লাহর কাছে ভুল স্বীকার করছেন। ইবলিসের ভুল হলো ইবলিস লজ্জিত হয় নাই, আদমের ভুল হয়েছে, হযরত আদম লজ্জিত হয়েছেন। ইবলিসের ভুল হলো ইবলিস মাফ চায় নাই, হযরত আদমের ভুল হলো হযরত আদম মাফ চাইছেন। ইবলিসের ভুল হলো ওর একটু চোখের পানি বের হয় নাই, হযরত আদমের ভুল হলো এতটা কানসেন যে নহর পয়দা হয়ে গেছে চোখের পানিতে, শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক খুশি হইয়া হযরতে আদমকে মাফ করে দিয়েছেন এবং ঘোষণা করে দিয়েছেন, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বললেন যে হে আদম, তোমাকে যেরকম আমি মাফ করে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানরা যত ভুল করবে আমি আল্লাহ ওয়াদা করলাম, ঘোষণা দিলাম, গ্যারান্টি দিলাম, ওরা তওবা করলে মাফ চাইলে আমি ওদেরকে মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর কসম, দ্বীনের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তো নিজেদের মধ্যে সুন্দর আখলাক দরকার, সুন্দর চরিত্র দরকার। মা বাবাকে সম্মান করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, আলেমদেরকে নবীর মতো সম্মান করা। আলেম নবী না, নবীর নবীর ওয়ারিস, এজন্য আলেমি দ্বীনের সম্মান, নবীকে সম্মান করা। যে আলেমি দ্বীনকে খানা খাওয়াইলো সেজন্য কোনো নবীকে খানা খাওয়াইলো, যে আলেমকে হাদিয়া দিল সেজন্য কোনো নবীকে হাদিয়া দিল, যে আলেমকে সালাম করলো সেজন্য কোনো নবীকে সালাম করলো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর যে কোনো আলেমের অপমান করলো সেজন্য একজন নবীকে অপমান করলো। কাল কিয়ামতে এই মানুষটার মুক্তির কি উপায় হবে যার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশই করবেন না? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, এতে কোনো সন্দেহ নাই, নফসের ধোকায় পড়ে গেছি আমরা, শয়তান আমাদের গর্দানে সওয়ার হয়ে গেছে। এর থেকে তওবা করিয়া মাফ চাইয়া নিজেদের জিন্দগি পাক সাফ করা ছাড়া জান্নাতের রাস্তা কোনোভাবেই পরিষ্কার হওয়ার কোনো পথ নাই, কোনো পথ নাই, কোনো পথ নাই। আল্লাহ পাক যাদের দ্বারা দ্বীনের খেদমত নিতেছেন তাদের চরিত্র এত মলিন হওয়া কোনোভাবেই চিন্তা করা যায় না, কোনোভাবেই কাম্য হইতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ুআখির কাবীরানা ওয়া লাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ছোটদের প্রতি যে স্নেহ করে না, আমার উম্মতের বয়সে বড়দের প্রতি যারা সম্মান করে না, আমার উম্মতের আলেমদের প্রতি যারা শ্রদ্ধা সম্মান প্রদর্শন করে না, আমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ তাআলা মিন জালে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলেন তুই আমার না, তো তার রাস্তা কি থাকলো বাকি? তার নাজাতের কোনো পথ থাকলো বাকি? আমার ভাইয়েরা, হুশে আসি, তওবা করি এবং সঠিক পথে চলার জন্য পাক্কা ইরাদা করি এবং সেই পথে হাঁটি, সে নূরের পথে চলি, অন্ধকারের পথ, লানতের পথ, অভিশাপের পথ থেকে ফিরে আসি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। আপনাদের এলাকার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে, যে ভাইয়েরা মাদ্রাসা কায়েম করছেন তাদেরকে চিনি আমরা। আল্লাহ পাক ওনাদেরকে বড় দিল দান করছেন, পয়সা হয়, সেই পয়সা দিয়ে মানুষ দুনিয়া কামায়, দুনিয়ার সম্মান মর্যাদার দিকে দৌড়ে দিয়ে থাকে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালান খামসিন আন উমরিহি ফীমা আবলা আন উমরিহি ফীমা আফনা ওয়ান শাবাবিহি ফীমা আফনা ওয়ান মালিহি মিন আইনা কাসাবা ওয়া ফীমা আনফাকা বলেন, কিয়ামতের দিন কোন মানুষ নিজের জায়গা থেকে হিলতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা বিষয়ে তাকে জিজ্ঞাসা না করা হবে। নম্বর এক, তোমার জীবন কোন কাজে ব্যয় করছো, তোমার যৌবন কোন কাজে ক্ষয় করছো, তোমার সম্পদ কোন পথে আয় করছো এবং কোন পথে তা ব্যয় করছো, আল্লাহর দ্বীনের হুকুম আকাম যতটুকু জানতা কতটুকু আমল করছো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকে সুন্দর জিন্দগি বানানোর তৌফিক দান করেন। হ্যাঁ, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ জিনিসের কদর করো, পাঁচ জিনিসের আগে সিহাতাকে কাবলা সাকামিক, তোমার স্বাস্থ্য এবং সুন্দর শরীর এর কদর করো অসুস্থ হয়ে পড়ার আগে। এই সুস্থ শরীর আছে এটা দিয়ে আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত বন্দেগী করো। ও শাবাবাকে কাবলা হারামিকা, তোমার যৌবনের কদর করো, যৌবন হারায়া বুড়া হওয়ার আগে যে এই যৌবন দিয়ে আল্লাহকে রাজি করো, জান্নাতুল ফিরদাউসের যোগ্য নিজেকে বানাও। ও গিনাকে কাবলা ফাকরিক, তোমার অর্থ সম্পদের কদর করো অভাবে পড়ার আগে, এই অর্থ সম্পদ দিয়ে আল্লাহকে রাজি করো, জান্নাত হাসিল করো, আখিরাতের মর্তবা কামাই করো। এবং ফরাকে কাবলা সুগলিক, আর তোমার অবসর সময়গুলোকে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। অবসর সময়ে আমল করো, ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করো, কমপক্ষে গুনাহ থেকে তো বিরত থাকো। হায়াতাকে কাবলা মউতিক, তোমার জিন্দগির কদর করো মৃত্যু আসার আগে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন, নফসে শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আহা, মুসলমান তো একজন আরেকজনকে মহব্বত করবে, ভালোবাসবে। কোরআন শরীফে আল্লাহ পাক সবক দিছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানওয়ালারা তো আপসে ভাই ভাই। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই যাদের উপর এরকম জুলুম অত্যাচার হলো তো তারা কি ঈমানওয়ালা ছিলেন না? আল্লাহ পাক তো তাদের ঈমানওয়ালাদেরকে আপোষে ভাই ভাই রূপে আল্লাহ পাক নিজে পরিচয় করাইয়া দিয়েছেন। ভাইকে যেরকম মহব্বত করবা সেরকম মহব্বত করো আরেক মুসলমানকে, ভাইকে যেরকম সম্মান করবা আপন জানবা সেরকম মহব্বত করবা আপন জানবা আরেক মুসলমানকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত ওলামায়ে দিনকে সম্মান করা শিখবে না, ওলামায়ে দিন থেকে দিন নেওয়া শিখবে না, উম্মত সহি রাস্তার উপর চলার রাস্তা হারাইয়া যাবে, হারাইতে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলের জন্য হেদায়েতের এবং নূরের রাস্তা খুলে দেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীজিল কারীম। হ্যাঁ, তো মাওলানা ইলিয়াস সাহেব রহমুল্লাহর ওই ঘটনাটা বলে রয়ে গেছে। উনি মেওয়াতে যখন কাজ শুরু করলেন না, ওইখানে ওখানে গিয়া প্রথম এক লোকের রাস্তার মধ্যে পায়া, জেন্টলম্যান, ইংরেজি শিক্ষিত, বললেন, ভাই আমিও মুসলমান, তুমিও মুসলমান, ভাই পড়ো তো লা ইলাহা ইল্লাল্লাহ। একদম লোকটা জুড়ে বুকের উপর একটা ঘুষি লাগাই দিছে, ওই ইংরেজি শিক্ষিত লোকটা জেন্টলম্যান, সে এক ঘুষি লাগাইছে মাওলানা ইলিয়াস সাহেব রহমুল্লাহর বুকের উপরে। তো তিনি একদম ঘুষির চোটে, মাওলানা ইলিয়াস সাহেব রহমুল্লাহ পাতলা পুতলা দুর্বল মানুষ ছিলেন, তিনি একদম এক ঘুষিতে জমিনের উপর পড়ে গেছেন, বসে পড়ছেন, বুকের ভিতরে চাইপে ধরছেন, অনেকক্ষণ পর্যন্ত নিজেকে সামলাইতেছিলেন, কোন গালি দেন নাই, কোন রাগারাগি করেন নাই, কোন রকমের প্রতিশোধ দেন নাই, বরদাস্ত করছেন। অথচ সে মেওয়াত এলাকা ছিল উনার বাবার মুরিদদের এলাকা এবং উনার নিজের মুরিদদের এলাকা, যদি উনি একটু হুঙ্কার দেন তো ওরা এই লোকটাকে একদম পিষে ফেলে। কি কথা বুঝেন নাই? কিন্তু হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আলেম ছিলেন, নায়েবে রসুল ছিলেন, নবীর ওয়ারেস ছিলেন, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, সেই নবীদের মতো এরকম উন্নত উচ্চ চরিত্রের আখলাকের অধিকারী ছিলেন, তিনি সেরকম সবরওয়ালা ছিলেন, নবীদের ওয়ারিসরা যেরকম সবর আর আখলাকওয়ালা হয়। তিনি বুকের উপর হাত ধরে অনেকক্ষণ পর্যন্ত বরদাস্ত করলেন। ওই লোকটা এরকম ভাবে মারার পরে যায় নাই ওখান থেকে, ওখানে একদম দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি আস্তে উঠে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ভাই তুনে আপনি তো কারলি মেরি শুন, ভাই তোমার কাম তুমি তো করছো, এখন তো আমি কি বলি, আমার কথা একটু শোনো। কথা বুঝলেন? ওই লোক ভাই দিন থেকে এত দূরে, এত নিচু আখলাকের মানুষ, বুঝ এত নষ্ট। সেই লোকটা তখন উত্তরে বলে কি, মলভি পহলে মাফ কর, মলভি পহলে মাফ কর ফির তেরি শুনো। হে মৌলভি, প্রথম তুই আমারে মাফ কর, পরে তোর কথা শুনব। কথা শুনতেছেন ভাইরা? পরে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি তোমাকে মাফ করে দিলাম। বললেন যে এখন কি বলবা বলো। পরে তিনি তাকে একটু কথা বললেন, দিনের কথা বুঝাইলেন। ওই লোকটা হযরতের কথা শুনে আবেগ আপ্লুত হলো, দিনের জজবা আল্লাহ পাক তাকে নসিব করলেন, পুরা জিন্দেগি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দিনের পথে তিনি লাগাইয়া দিলেন। তা আমার ভাইরা, জুলুমের পথে দিন জিন্দা হয় নাকি সবরের পথে দিন জিন্দা হয়? আল্লাহ পাক সেই আখলাক আমাদেরকে দান করেন, যারা ভুল করছেন তাদেরকে নূরের পথে ফিরবার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীজিল কারীম।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন, 01715 8068 69 8068 69।
0171580169 বলো ভাই 0171580169 অনেক সোজা তো ভাই মাসাল্লাহ অনেক সোজা করে দিচ্ছে।